اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال النبي صلى الله عليه وسلم: فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ. أو كما قال النبي صلى الله عليه وسلم: علماء الكرام، آمار স্থানীয় গণ্যমান্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নেক দৃষ্টি করেছেন, দয়া করেছেন, তাই আমরা কিছুক্ষণের জন্য এতেকাফের নিয়েতে তার ঘরে বসার সুযোগ লাভ করেছি। তো সবসময় পাওয়া যায় না, আল্লাহর যখন নেক দৃষ্টি হয় তখন পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, আমি একটা আয়াত একটা হাদিস পড়ছি, এই ব্যাপারে সংক্ষিপ্ত কথা বলবো। তার আগে ছোট্ট করে আমাদের খতিব সাহেব দামাত বারাকাতুহু যেটা বলতেছিলেন, এ বিষয়ে দুই একটা কথা বলতেছি। সূর্য চন্দ্র যে চলতেছে, পৃথিবীও চলতেছে, একটা আয়াত দ্বারা বোঝা যায় সবাই চলতেছে। কুল্লুন ফি ফালাকিন ইসবাউন, আল্লাহ কক্ষপথ ঠিক করে দিছে, চলতেছে, কোনদিন সংঘর্ষ হবে না। হাওয়ার মধ্যে বিমানের সংঘর্ষ হয়, এ পর্যন্ত অনেক ঘটনা ঘটছে, কিন্তু আল্লাহর এই চন্দ্র সূর্য এগুলোর মধ্যে সংঘর্ষ কোনদিন হবে না। এই সূর্য চন্দ্র যে চলতেছে, এটা সূরায়ে আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন: আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি সূর্য চন্দ্রকে একটা হিসাব মোতাবেক পরিচালনা করতেছি। পাইকারি হারে না, কঠোর একটা হিসাব, চূড়ান্ত একটা হিসাব, এই হিসাবের মাধ্যমে আল্লাহরা চালাচ্ছেন। এজন্য কথার কথা আজকে 29 তারিখ ডিসেম্বর, এখান থেকে 100 বছর পরে, 1000 বছর পরে ডিসেম্বরের এই তারিখে 29 তারিখে আজকে যে টাইমে উঠছে সূর্য ওই টাইমে উঠবে, আজকে যে টাইমে ডুবছে ওই টাইমে ডুববে। হযরত আদম আলাইহিস সালাম বা তার আগে জিন জাতি ছিল, একই সিস্টেমে চলে আসছে। এটা আল্লাহ আর রহমানে বলেছেন, শামসু আল কমারু হুসবান, হুসবানকে আমরা বাংলা বলি হিসাব, আল্লাহ হিসাব মতো চালাইতেছেন। এখন যারা এটা নিয়ে গবেষণা করে, সর্বক্ষণ এটা নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের দেমাগে আল্লাহ তাআলা এই হিসাবের কিছু অংশ দান করছেন, পুরাটা তো পাওয়া সম্ভব না, কিছু অংশ তাদের মাথায় আসছে, তাই তারা হিসাব করে বলতে পারে যে অমুক দিন এইগুলো এক সমান্তরলে আসবে, তখন এরকম চাঁদের ছায়া পড়বে, পড়লে সূর্যগ্রহণ হবে, সূর্য দেখা দেবে। ওই তারাদের একটা হিসাব বের করছে, এগুলো তো অভিজ্ঞতার ভিত্তিতে, তারা যারা বলতেছে তা কোরআন হাদিসের ভিত্তিতে না, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে। জ্ঞান বিজ্ঞান কি? মানুষের অভিজ্ঞতা, আর কিছু দুটোই সোর্স আছে মানুষের জানার, একটা তার ব্রেন, একটা কোরআন। ব্রেন জ্ঞান বিজ্ঞান এর গণ্ডি সীমিত, সীমিত, তার বাইরে কাজ করে না। ব্রেন তার গণ্ডির বাইরে কাজ করে না। বিজ্ঞান দিয়ে আপনি কবরে এই লোকটার আজাব হইতেছে না জান্নাতের নেয়ামত পাইছে, এগুলো বিজ্ঞান দিয়ে আপনি বুঝতে পারবেন না, বিজ্ঞানের কোনো মেশিনে আসবে না। আমরা যে মুর্দাকে নিয়ে যাই, আমাদেরকেও নেওয়া হবে কান্দে করে, তখন লোকটা যদি জান্নাতি হয় তো সে বলতে থাকে আসরিউ বি, আসরিউ বি, জলদি চলো, জলদি চলো, কারণ সে সামনে বিশাল নেয়ামত দেখতে পাইতেছে। আর যদি সে বদকার হয়ে থাকে, গুনাগার হয়ে থাকে, তখন সে ওই খাটিয়ার পরে শুয়ে শুয়ে বলতে থাকে আইনা তা হাবু না বি, আরে তোর কোথায় নিচ্ছ আমাকে, কোথায় নিচ্ছ, ভাবো। কারণ সে সামনে ভয়ঙ্কর আজাব গজব দেখতে পাইতেছে, এই জন্য সামনে যাইতে আগ্রহই না, সামনে যাইতে। এটা আপনি কোন যন্ত্রতে ধরবেন যে এই মুর্দা কি বলতেছে? আজিমপুরে একদিন কত মুর্দা দেখতেছে, আমাদের পাশে গুরুস্থান হচ্ছে, কত মুর্দা দেখতেছে, তা বিজ্ঞান সাইন্স দিয়ে কিছু ধরা যাবে? বিজ্ঞানের গণ্ডি যেখানে শেষ, ওহি বা কোরআনের গণ্ডি ওইখান থেকে শুরু, ওটা শেষ, এটা শুরু। এই জন্য যখন কোরআন হাদিসের কিছু আমরা পাব, তখন বিজ্ঞান কি বলল, সায়েন্স কি বলল, এগুলো কোরআনের সাথে মিললে ঠিক আছে, ওয়েলকাম। যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তো ওটাকে বাদ দিয়ে দিতে হবে, ওটাকে কি করতে হবে, কারণ ওহির সামনে মানুষের জ্ঞান বিজ্ঞানের কোন দাম নেই, জ্ঞান বিজ্ঞানের কোন দাম নেই। কাজে বিজ্ঞানীদের যেসব কথা আল্লাহর ওহির সাথে মেলে না, এটা কোনদিন আমরা গ্রহণ করব না, তাহলে আমাদের ঈমান থাকবে না। যতই সায়েন্সে দোয়াই দেন, বিজ্ঞানীরা কইছে, বিজ্ঞানীদের তাহকিক, যাচাই বাছাই, গবেষণা, এটা ভুল হইতে পারে। আগের বিজ্ঞানী একটা বলছে, পরে বিজ্ঞানী কইছে ওটা গলত, গলত। হাজারো ঘটনা আছে। আমাদের দায়িত্ব যে কোরআন সুন্নাহ কি বলে। এই প্রত্যেক বছরই সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, যদিও আল্লাহর ওই হিসাবের কারণে, আল্লাহর হিসাব মতো চালাই দিতে, ওই হিসাবের কারণে ওটা বের করা সম্ভব, কিন্তু আমাদেরকে ওটা দেখার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, ওটা নিয়ে কোনো উৎসব পালন করার দায়িত্ব দেওয়া হয় নাই। নবীজির হায়াতে নবীজির একটা ছোট বাচ্চা ছেলে মারা গেছিল, তার নাম হল ইব্রাহিম। তো ওই জাহেলিয়তের নিয়ম অনুযায়ী সকলে বলা বলি করতেছিল যে নবীর ছেলে মারা যাওয়ার কারণে আজকে সূর্যগ্রহণ লাগছে, ওই একই দিনে আমার সূর্যগ্রহণ হয়েছে একই দিন। ওরা জাহেলি এত সময় দাস শুনে আসছে, ওইটাই বলতেছে। কিন্তু নবীজি কি করলেন, দুই রেখাত নামাজ পড়লেন, লম্বা নামাজ, এবং লোকদেরকে বললেন বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, আর যার যা তৌফিক আছে কিছু দান খয়রাত করো। এগুলো বললেন, এবং এটার কারণ এটা বললেন যে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা আল্লাহর কুদরতের নিদর্শন, যে এত বড় একটা পৃথিবী এটা আলোবিহীন হয়ে গেল, এটা আল্লাহর কুদরত। চাঁদ তো ছোট্ট, পৃথিবীর পঞ্চাশ ভাগের এক ভাগ, পৃথিবীর পঞ্চাশ ভাগের এক ভাগ, আর সূর্য হল ১৩ লক্ষ গুণ বড়। এই ছোট্ট একটা জিনিস দিয়ে আপনি ওটাকে আলোকবিহীন করে দিচ্ছেন, এটা আল্লাহর কুদরত ছাড়া হয় না, কোন বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না। ছোট্ট একটা জিনিস দিয়ে একটা বিশাল জিনিসকে তার আলোই নেই। নবীজির জামানায় যে গ্রহণ লাগছিল সূর্য গ্রহণ, তো এত অন্ধকার হয়ে গেছিল দিনে তারকা নজরে আসছিল, দিনে তারকা নজরে আসছিল। তো নবীজি এটা বললেন, দেখো এটা আল্লাহর কুদরতের নিদর্শন। এর দ্বারা আল্লাহর উদ্দেশ্য হল আল্লাহ তার এই কুদরতকে দেখায় বান্দাকে ভীতি প্রদর্শন করতে চান, দেখো আমার কুদরত কত বড়, আমি ছোট্ট জিনিস দিয়ে এত বড় জিনিসকে গায়েব করে দিলাম, আমার কুদরত কত বড়। মূল জাহান্নাম যেটা, ওটা তলদেশ হল এই পৃথিবী, আর উপর হল সাত আসমান। সাত আসমান তো শুরু হয়েছে, আর এখানে এসে কি হয়েছে, আমরা এখন যেখানে বসে আছি তা জাহান্নামের সর্বনিম্ন স্তর। এটা এটা আল্লাহ বরাদ্দ করছে মুনাফিকদের জন্য, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান্নার, এই পর্যন্ত জাহান্নাম। এক এক স্তরে এক এক কাফেরকে রাখা হবে, আর একদম উপরে যে স্তরটা ওটা ইমান আছে আবার গুনাও আছে, ইমানও আছে যদি ওই গুনা আল্লাহ তা দয়ার দ্বারা মাফ না করেন, তাদেরকে ওটাতে রাখা হবে প্রথম স্তর, যেটা সপ্তম আসমানের নিচে যে স্তরটা ওখানে রাখা হবে, ওই স্তরটা কোন এক সময় খালি হয়ে যাবে, কেউ নবীদের সুপারিশে আলাইহিমুসসালাম, কেউ ওলামাদের সুপারিশে, কেউ হাফেজদের সুপারিশে, কেউ শহীদদের সুপারিশে বেরিয়ে আসবে, এমনকি সর্বশেষ কিছু লোক বের হবে সরাসরি আল্লাহর কুদরতি হাতে বের হবে, যাদের শুধু জাররা বরাবর ইমান আছে, আমল মোটেও নেই, আমল দেখা যায় তো, যারা দেখা যায় তাদের জন্য সুপারিশকারী নবী রসুল উলামায়ে কেরাম হাফেজ ওই আমল দেখে দেখে আল্লাহর হুকুমে বের করবে, কিন্তু আমল নেই শুধু ইমান আছে কলবের মধ্যে, ইমান তো দেখা যায় না, এটা কোনো নবীও দেখবে না, কোনো আলেমও দেখবে না, কোনো হাফেজও দেখবে না, কোনো শহীদও দেখবে না, এবং তারা রিপোর্ট দিয়ে দিবে নবী রসুল উলামাগঞ্জ আল্লাহ আমাদের জানা মতে জাহান্নামে আর কোন মমিন নেই, আল্লাহ তাআলা বলবেন না আর কিছু লোক আছে এটা তোমরা বুঝবে না, জাহান্নামে আরো কিছু লোক রয়ে গেছে ওই লোকগুলো তোমরা বুঝবে না। পরে স্বয়ং রব্বুল আলামিন নিজে তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন, জলে পুড়ে কয়লা হয়ে গেছে, তো জাহান্নাম এবং বেহেশতের মাঝখানে একটা দড়ি আছে, এটার নাম নাহরুল হায়াত, কি নাম আপনারা তো শুনছেন আবে হায়াত, এটা নাহরুল হায়াত, এই জলা পড়া লোকগুলোর এই নদীর মধ্যে ফেলা হবে, এই পানির এমন এক কুদরত আল্লাহ রাখছে যে এই পানিতে ফেলার পরে একদম ফ্রেশ চকচকে হয়ে যাবে, কোনো খুঁত নেই, এরপর আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে দিবেন, এবং এদের টাইটেল হবে ওতাকাউর রহমান, কি টাইটেল হবে ওতাকাউর রহমান, আতিক মানে যাকে আজাদ করা হয়েছে, আতিক মানে কি আইন দিয়ে আতিক আজাদ করা হয়েছে, তার বহু বচন ওতাকা রহমান, এই লোকগুলোকে আজাদ করে দিয়েছেন যার নাম থেকে, এই নাম থাকবে, তো সাত আস্তান্তে নিয়ে এই জমিন পর্যন্ত পুরাটা দজক হয়ে যাবে, এর উপর দিয়ে পুলসেরাত থাকবে, পুলসেরাতের একমাত্র দুনিয়ায় শাম দেশে কেয়ামতের কেয়ামত কায়েম হবে, আরাফে না অনেক আরাফা বলে শাম দেশে, তো পুলসেরাতের একমাত্র দুনিয়ায় আর একমাত্র সাত আসমানের উপরে, যেখানে পুলসেরাত শেষ হবে ওখানে দেখবেন বিশাল এক বরই গাছ, এইরকম মজাদার বরই কেউ জীবনও দেখে নাই কেউ কল্পনাও করে নাই, এবং সেই বরই গাছে কোনো কাঁটা নেই, আমরা বরই গাছ শুনল এত কাঁটা হাতটা ছিলে দেয় কিনা, কোনো কাঁটা নেই, তো পুলসেরাত পার হয়ে দেখবেন বরই গাছ, ওই জায়গার থেকে শুরু হয়ে গেল জান্নাতের এরিয়া, কি শুরু হয়ে গেল ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দা জান্নাতুল মাওয়া, এই আয়াতে বলা হয়েছে, এই জন্য মুসলমান মুর্দাকে যখন গোসল দেওয়া হয় জান্নাতের আগে গোসল দেওয়া হয় তো কিতাবে লেখে তার পানির মধ্যে কিছু বরই পাতা দাও, কি দাও? বরই পাতা দাও। যখন কবরে রাখা হবে তোর গায়ের থেকে বরই পাতার ঘেরাল ছুটবে, ছুটলে মনকার নকির প্রশ্ন করতে আসবে, ওদের জন্য সিগন্যাল হবে এই লোক বরই গাছ এরিয়ার লোক, মতিঝিল এরিয়া না, বরই গাছ এরিয়ার লোক, জান্নাতি লোক। এর সাথে বেশি কড়াকড়ি করে কোনো কথা বলা যাবে না, খুব মহব্বতের সাথে, খুব আদব কায়দার সাথে প্রশ্ন করতে হবে। তার সিগন্যাল তার গায়ের থেকে কি আসতেছে? ওই বরই পাতার ঘেরার আসতেছে। তাহলে দোজখ কত বড় দেখলেন? এই দুনিয়াতে নিয়ে সাত আসমান পর্যন্ত, এটা দোজখের সাত তবক, সাত তবক। পড়তো মোনাফেক, কোনটাতে ইহুদি, কোনটাতে নাসারা, কোনটাতে ইবলিসের চালাবেলা, এ থাকবে। এত বিশাল দোজখকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা ভাস করছেন, দোজখটাকে কি করছেন? ভাস করছেন। ভাস করা বোঝেন না? ভাস করে এটাকে ছোট্ট বানাইছেন, বানায় এই এখন আমরা যে পৃথিবীতে আছি, যার ব্যাস হল 24,000 মাইল, এর পেটের মধ্যে ওটাকে রেখে দিয়েছেন। এখন ওই দোজকের নাম হল সিজ্জিন, ওটা কিন্তু দোজক, এখন যদি সাইজ বদলে গেছে, নাম কি? সিজ্জিন। কেয়ামতের দিন আসল সুরতে এটাকে নিয়ে আসা হবে। তাহলে আল্লাহর কুদরত কত বড় যে এত বিশাল সাত আসমান পর্যন্ত দোজক এদেরকে 24,000-এর ভিতরে ঢুকাই দিলেন, আল্লাহর কুদরত না? এটা যেরকম কুদরত চাঁদ দ্বারা সূর্যকে আলোকবিহীন করা, এটাও কুদরত। এটা বিজ্ঞানীরা জ্যোতিষীরা যতই আবিষ্কার করুক, অমুক দিন হবে, করো, এটা আল্লাহ হিসাব মতো চালাইতেছে বলে তুমি আবিষ্কার করতে পারছো, আল্লাহ হিসাব মতো চালাইতেছে বলে তুমি আবিষ্কার করতে পারছো, এর কোন ফজিলত নেই। ফজিলত আল্লাহ নবী কি কইতেছে? যে আল্লাহ এর দ্বারা তার বান্দাকে ভয় দেখায়, গুনা ছাড়ো, গুনা ছাড়ো, আমার কুদরত দেখো, আমার শক্তি দেখো, গুনা বর্জন করো, ইস্তেগফার করো। ইস্তেগফারের পরিশিষ্ট আরবিতে বলে তাতেম্মা, ইস্তেগফার যার দ্বারা পরিপূর্ণ হয় ওটা হল দান খয়রাত। ইস্তেগফার পরিপূর্ণ হয় কি দিয়ে? দান খয়রাত দিয়ে। ইন্না সাদাকাতা তুথিউ গজাবার রব, হাদিস আছে, দান খয়রাত রব্বুল আলমিনের গুসাকে নিভায় দেয়, রাগকে নিভায় দেয়। এই তো কখনো গুণত না করা চাই, জানে বুঝে হয়ে গেলে তওবা করতে হবে এবং কিছু আল্লাহর রাস্তায় দান করতে হবে। তো নবীজি এই কথা বলছেন এবং ক্লিয়ার বলছেন, নবীজি তোমরা যারা বলা বলি করতেছ যে আমার ছেলে মারা গেছে, এটা গলত, এটা ঠিক না। ফাইন্না শামসা ওয়াল কামার লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, বুখারী শরীফের হাদিস। সূর্য আর চাঁদ যে গরম লাগে, কোন বড় ব্যক্তির আগমনেও না, কোন বড় ব্যক্তির মৃত্যুর কারণেও না, এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে প্রকাশ করেন তার কুদরতকে জাহির করার জন্য, মানুষ যাতে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে অগ্রসর হয়। আমরা কোন বিপদ দেখলে অন্যের কান্দে দিয়ে দিই, এত ক্ষয়ক্ষতি কেন হয়ে গেল? বুলবুল হয়েছিল না, বুলবুলের কারণে। আরে বুলবুল হলো কেন? বা এটা কার কান্দে দিই? এটা ফণীর কারণে হয়েছে, এটা আইলার কারণে হয়েছে, আইলা আইলো কেন? এটা আমরা দেখতে রাজি না, আইলা বলেন, ফণী বলেন, বুলবুল বলেন, আরো কি কি সামনে আসতেছে, এটা হাদিস আসছে কেয়ামতের আগে ঘন ঘন হবে এগুলো। ভূমিকম্প, এই জলোচ্ছ্বাস, টর্নেডো ঘন ঘন হবে। তো আমাদের দেখতে হবে যেখানে আমাদের গোনার কারণে, এটা ওর কান্ধে দিয়ে আমরা দায়মুক্ত হয়ে বসে থাকলাম, না আমাদের কোনো দোষ নেই, আমরা তো ফেরেশতা, আমাদের কোনো দোষ নেই, তা আইনের কারণে এই ক্ষতিটা হয়ে গেল না, তা গলত কথা। এখানেও দেখতে হবে কোরআন হাদিস কি বলে, জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীতে যত বিপদ আপদ দেখতেছো সব তোমাদের কর্মফল, সব তোমাদের কর্মফল। কাফেরদেরটা আল্লাহ হিসাব টিসাব করে না, ওরা বিনা হিসাবে দোজকে যাবে। স্কুলের মাঠে দুটো রাখাল যদি গোলমাল করে তো স্যারেরা বিচার করে না, তো রাখাল তো আমার স্কুলের ছেলে না, রাখাল কাফেররা এলো রাখাল, ওদেরটা আল্লাহ গণনা করে না, ওদের বিনা হিসাবে দোজক। فلا نقيم له يوم القيامه وزنا আমি তাদের জন্য কোন দাড়ি পাল্লা কায়েম করব না, খালি ঠ্যাঙ্গার সামনে চুল ধরবো আর দোজকে ফেলবে, ফেরেশতারা ধরবে আর ফেলবে, ধরবে আর ফেলবে, ওদের কারণে কিছু হয় না। নিয়ামত আসলেও মুসলমানদের কারণে, আজাব গজব আসলেও মুসলমানদের কারণে, আল্লাহ ধরে আমাদেরটা। তোমরা লা ইলাহা পড়ে ওয়াদা করছো আমার হয়ে থাকবা, তাহলে তোমরা ইহুদি নাসারদের ফলো করো কেন, ইবলিসকে ফলো করো কেন, গুনাহ করো কেন, উল্টাপাল্টা করো কেন, বেইমানি কথা বলো কেন, নামাজ পড়ো কেন, আমাদের বহু কথা বেইমানি কথা। ধর্ম যার যার, উৎসব সবার, বেইমানি কথা। তাদের উৎসবে আমাদের, আমরা গেলে আমাদের ইমান থাকবে না, হিন্দুর উৎসবে খ্রিস্টানদের উৎসবে আমরা গেলে আমাদের ইমান থাকবে না, এই জন্য এটা কুফরি কথা। কথাটা এইভাবে বলতে হতো, ধর্ম ধর্ম যার যার, উৎসব তার তার, আমাদের উৎসবে তাদেরকে আসতে দিব না, তারা আমাদের সাথে ঈদের নামাজ পড়বে আর ওদের পূজাতে আমরা যাব না, কুফরি কথা। আরেকবার আর এক নেতায় বলল যে এবার মা দুর্গা গজে চড়ে আসছিল এই জন্য বাম্পার ফসল হয়েছে, মা দুর্গা গজ গজে চড়ে আসছিল, হাতিকে বলে গজ, মা দুর্গা হাতিতে চড়াইছিল এই জন্য ফসল এত ভালো হয়েছে। যাদের হাতে দেশ তারা এই মন্তব্য করছে, অথচ এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। মা দুর্গা নামে কোন জন্তু দুনিয়াতে আসে নাই, রাম নামে কোন লোক দুনিয়াতে আসে নাই, সব কাল্পনিক। ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়াবাউকুম, 27 পারা সূরা নাজম, আল্লাহ বলতেছে এই নামগুলো সব কাল্পনিক, তোমাদের বাপদাদারা আবিষ্কার করছে, এই নামে কেউ ছিল না, আমি একমাত্র, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন, আর কোন দেবদেবী নেই, আর কিছু নেই, তোমাদের মন গড়া নাম এগুলো। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, তোমরা নামগুলো বানাইছো, রাম নামে কেউ ছিল না। এটা হিন্দুদের উপন্যাসের মধ্যে একটা কিসা লিখছে, হিন্দুদের উপন্যাসের মধ্যে একটা কিসা লিখছে, সেখানে একটা লোকরা রাম দেখাইছে, সে নাকি দেবতা ছিল, হে দেবতা তাকে কেমনে, তার বউ লয়ে গেছে আরেকজন, তার বউর নাম হল সীতা, তারা লয়ে গেছে রাবণে, কোনোভাবে উদ্ধার করতে পারে না, দেবতা ফেল হয়ে গেল, পরে হনুমানের সাহায্য নিল। এই জন্য লখনৌতে যে বড় মন্দির এখনো আছে, ওই মন্দির উপরে বিরাট একটা হনুমান বানিয়ে রাখছে। আমি একজন হিন্দুকে জিজ্ঞেস করলাম, এই হনুমান বানিয়ে রাখছেন কেন? আপনি জানেন না কিছু, হনুমানের শক্তি সবচেয়ে বেশি, সেই তো রামের বিবিকে উদ্ধার করে দিছিল। কি দেবতা হল, তার বউ আর একজন হাইজিকার করে লাই, সব বানাওয়ার জিনিস। আর বিচারকদের অবস্থা দেখেন, বিচার করতে হবে ডকুমেন্টের উপরে, দলিল প্রমাণের উপরে, কারোর অন্ধবিশ্বাসের উপরে বিচার হবে না। কিন্তু আমাদের যুগের বিচারকরা, এরা কি পড়ে বিচারক হয়েছে আল্লাহ জানে, এরা অন্ধবিশ্বাস, সম্পূর্ণ ভিত্তিহীন বিশ্বাস, এর উপরে বিচার করে, ডকুমেন্টের উপরে করে না। কারণ ওই জায়গা তো শুষে ফেলা হয়েছে, মন্দিরের কোন একটা ইট পাওয়া যায় কিনা, একটা ইটও পাওয়া যায়নি। এই জন্য ভারতের যত নামি দামি হিন্দু আছে, শিক্ষিত হিন্দু আছে, সবাই এই বিচারকে সমালোচনা করছে, এটা বিচার হয়নি। তা মুসলমানদেরকে কোনটাচা করার জন্য করা হয়েছে? কারণ আমরা সারা জীবন জানি, এখানে শুরু থেকে মসজিদ ছিল, আমরা ইতিহাসে জানি এখানে কোনদিন রাম মন্দির ছিল না, আমাদের কোন বইতে লেখা নেই। ওই এখন কিছু উগ্র হিন্দু পাওয়া যাচ্ছে, এই হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই ফয়সালাটা করা হয়েছে, সম্পূর্ণ গলত। আল্লাহ হেফাজত করে আমাদের। তো বলতেছিলাম যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে নবীজি ক্লিয়ার করলেন, তোমাদের জাহেলিয়াতের কথা ঠিক না, এটা কারো মৃত্যুর কারণে হয় না, কারো জন্মগ্রহণ কারণে হয় না। তো আল্লাহ বান্দাকে ভয় দেখান, তাতে সবাই তওবা করে, এই জন্য হয়, এই জন্য হয় ভূমিকম্প, এই জন্য হয় টর্নেডো, এই জন্য হয়। বিজ্ঞান যা বলে বলুক, আল্লাহ কি কইছে, আল্লাহ কি কইছে, আমাকে ওটা দেখতে হবে, ওটা দেখে আমল করতে হবে। এই সময় নবীজি নামাজ পড়ছেন, লোকজনকে দান খারাপ করতে কইছেন, আর আল্লাহর কাছে কাঁদতে কইছেন। কয়জন মুসলমান করছে? আগার গাঁওতে বিরাট ব্যবস্থা করা হয়েছে, অনেক দূরবীন ফিট করা হয়েছে এই চন্দ্র এই সূর্যগ্রহণ দেখার জন্য। এলগুলোর মাথা দেখেন, বিজ্ঞান পড়তে পড়তে কেমন অজ্ঞান হয়েছে, বিজ্ঞান পড়তে পড়তে কেমন অজ্ঞান হয়েছে, যে আসল আল্লাহ যেটা করতে কইছে এটা না করে দূরবীন বসাইছে ওটা ভালো করে দেখার জন্য। তো ভালো করে দেখলে কত নাকি হয়, কত নাকি হয় না, চোখের ক্ষতি হয়, তো দেখলে তো চোখের ক্ষতি হয়, দেখতে বলে না এটা নামাজে দাঁড়াও, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নামাজে দাঁড়াও। তো প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কি হেদায়াত দিচ্ছে ওটা দেখতে হবে। বিজ্ঞানীরা কি বলল এইটা আমরা প্রাধান্য দিব না, তা কোরআনের সাথে মিললে ভালো, ওয়েলকাম, মেলে নাই তো বুড়ি গঙ্গায় নিক্ষেপ করতে হবে, ফেলো, আমাদের কোরআনের সাথে মেলে না। অনেকে ইহুদি শিয়াদের ইতিহাস পড়ে কোন কোন সাহাবির দোষ করে, ইহুদিরা ইসলামের ইতিহাস লিখছে, শিয়া কাফের, তারা এই দুনিয়াতে বর্তমান দুনিয়াতে যে কোরআন পাওয়া যায় শিয়ারা এই কোরআন মানে না, তারা বলে এই কোরআন অরিজিনাল না, এটা উসমান বলে লিখছে। এই কোরআনকে মানতেছে না, এবং তারা দাবি করতেছে অরিজিনাল কোরআন শরীফ তাদের ১২তম ইমামের কাছে আছে, উনি এখন মেঘের মধ্যে আছে, উনি কেয়ামতের আগ দিয়ে ওই অরিজিনাল কোরআন শরীফ নিয়ে আসবে, তার মধ্যে ১৭,০০০ আয়াত, আমাদের তো ৬,২৩৬, এটা অরিজিনাল না, এটা নাকি উসমান গনি লিখছে। অথচ নবীজি 150,000 সাহাবায়ে কেরাম রেখে গেছেন। এর একটা নুকতা, একটা জের দেওয়ার বেশকম করলে সাহাবায়ে কেরাম জান দিয়ে দিল, কারোর অধিকার নেই, কোন ওসমান গনের অধিকার নেই এটা জের দেওয়ার বেশকম করার। ঠিক নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত একইভাবে পড়া হইতেছে, একইভাবে পড়া হইতেছে। আমরা যে সূরা ফাতিহা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ফাতিহা পড়ছেন, কোনো বেশকম ছিল না যে আমাদেরটা এক আয়াত কম হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো শিয়ারা এর বিশ্বাস করল, এর অরিজিনাল না, ইমান আছে, এক একটা বিশ্বাসের কারণে ইমান নষ্ট হয়ে যায়। ইমান খুব বেশি স্পর্শকাতর, খুব বেশি স্পর্শকাতর। মানিকগঞ্জ একটা পীর আছে, সেই পীর বলে যে তোমাদের মুরিদানকে বলে ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা যে যে ধর্মে আসো সে সে ধর্মে থাকো, শুধু আমি যে অজিফা দেই এইগুলো পড়ো, তোমরা বেহেশতে চলে দিবা। এই পীরের কথা বলল যে পীরেরও ইমান নষ্ট হয়ে গেছে, আর যারা বিশ্বাস করছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে। কারণ কোরআন নাযিল হওয়ার পরে, আখেরি নবীর নবী হওয়ার পরে পিছনের সমস্ত ধর্ম রিজেক্টেড, বাতিল। এখন আল্লাহর কথা হল ইন্দা দিন ইন্দাল্লাহ আল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য দিন একটাই, সেটা ইসলাম। অন্য এতে বসে অন্য কোন দিন যদি তুমি নিয়ে আসো, আমি غير الاسلام دينا فلن يقبل منه, সেটা কশিন কাল আমার দরবারে কবুল হবে না। তো আল্লাহর কোরআনে কইতেছে দিন একটা, মুসলমান হওয়া ছাড়া পরকালে বা দুনিয়াতে কামিয়াবির কোন রাস্তা নেই। আর উনি কইতেছে তোমাদের মুসলমান হওয়ার দরকার নেই, তোমরা যা আছো তাই থাকো, তাহলে আমি তো অজিফা দেই, অজিফাটা পড়ো। তো হিন্দু থেকে এই অজিফা পড়লে কি লাভ হবে, কোন লাভ হবে? আগে তো ইমান লাগবে, তারপর অজিফা পড়লে কাজ হবে। ইমানটা হলো অঙ্ক, আর আমলগুলো হলো শূন্য। একটা অঙ্ক লিখে এরপর যত শূন্য দিবেন এগুলোর দাম বাড়বে। আপনার অঙ্কই নেই, ওই পিসাব খালি শূন্যই দিচ্ছে, শূন্যই দিচ্ছে। এই সব শূন্য মিলে শূন্য হবে, কিছুই লাভ হবে। এই ধরনের সেরে কি কথা ছড়াই পড়ছে। বলা হইতেছে যে মুসলমানরা বিয়ে করতে চাইলে যে কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারবে, আবার যে কোনো ধর্মের লোক মুসলমানদের মেয়েকে বিবাহ করতে পারবে বলা হইত। আন্তর্ধর্ম বিবাহ বলা হইত, কিন্তু এটা এমন একটা মতবাদ যে এইটা যদি কেউ বিশ্বাস করে তো তার ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিতেন মুসলমানদেরকে, আল্লাহ তুনকিহুল মুশরিকাত, তোরা কখনো কোন মুশরিক মহিলাকে বিবাহ করবে না, চাই যত সুন্দরী হোক, বিবাহ হবে না। আর আমাদের সামনে আজিব আজিব মতবাদ দেওয়া হয়েছে। এই জন্য এই জমানা ইমান রক্ষা করতে হলে আমি যে আয়াত পড়ছি তো ফেতনার জামানা, আমরা যে জামানা আছি এই জামানাকে হাদিসে কি বলা হয়েছে, ফেতনার জামানা বলা হয়েছে। এবং নবী আলাইহিস সালাম ফেতনার জামানা কাকে বলে তার কিছু নিদর্শন বয়ান করছেন। যেমন একটা নিদর্শন বয়ান করছেন যে মক্কার বাড়িঘরগুলো দেখবা পাহাড় থেকে উঁচা হয়ে গেছে, মক্কার বাড়িঘরগুলো পাহাড় থেকে উঁচা হয়ে গেছে। এই নবীদের ফেতনার জামানা কবে থেকে শুরু হবে তার আলামত বলছে। ফেতনার জামানা, যখন ইমান রাখা কঠিন, চতুর্দিক দিয়ে ইমানের উপরে হামলা আসবে, কথায় কথায় মানুষ বেঈমান হয়ে যাবে। বলে না মধুর নামে বিষমান, মধুর নামে আপনাকে ইসলাম শিখাবে, এইরকম ইসলাম শিখাবে তা আপনি বেঈমান হয়ে গেছেন। এ আমাদের মতো পাঞ্জাবিওয়ালা লোক, টুপি দাড়িওয়ালা লোক, তার লোকদেরকে ইমান শিখাই দিতে, ওই ইমান শিখে লোকের ইমান হারা হয়ে যাচ্ছে। এই যে পীরের কথা বললাম, লাখ লাখ লোক সেখানে যায়, ইমান হারা হইতেছে, ইমান হারা হইতেছে। তো মক্কার ঘর বাড়িগুলো পাহাড় থেকে উঁচা হবে, এগুলো সব নবী আলাইহিসসালামকে দেখানো হয়েছে, তিনি দেখে দেখে বয়ান করছেন। আরেকটা আলামত বলছেন যে মক্কার বুক চিরে, মক্কার বুক চিরে দেখবা গাড়ি ঘোড়া চলতেছে। তো যে পরিমাণ টানেল বানাইছে ওরা পাহাড় কাটে কেটে আর মাটির নিচ দিয়ে রাস্তা বানাইছে, ওটাও হয়ে গেছে। সব নবীদের দেখে দেখে গেছে, মক্কার বুক চিরে গাড়ি ঘোড়া চলবে, সে আলামত পদ। এছাড়া আরো আলামত বলছেন, সবগুলো বলার সময় নেই। যেমন একটা বলেছেন, যারা দেশ পরিচালনা করবে তারা জনগণের সম্পদকে নিজের সম্পদের মতো খরচ করবে, জনগণের সম্পদকে নিজের সম্পদের মতো উড়াবে, উড়াবে। কে কই করতে হবে তার কাছে? সে তো দেশের রাজা, এটাও পাওয়া যাচ্ছে, তার দেশ চালায়, তার জনগণের মাল নষ্ট করতেছে, কিন্তু কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। এইভাবে কত উল্টাপাল্টা কাজ বলা হয়েছে। ওই জামানায় কেউ যদি কারো কাছে আমানত রাখে, আমানত তো সেটাকে গনিমত মনে করা হবে, তো আমি গনিমতের মাল পাইছি, খায়ে বসে থাকবে, আপনি আনতে যাবেন তালবাহানা করবেন, তালবাহানা করবেন। কিস্তা শুনছিলাম, এক লোক ঘোড়া আমানত রেখে তবলিগে না কোথায় গেছে, ঘোড়া আমানত রেখে গেছে একজনের কাছে, আজ চাইছে ও তো বেশি কিনে খেয়ে ফেলছে, ও কইতেছে যে তোমার ঘোড়া তো মারা গেছে, তোমার ঘোড়া আমি কোত্থেকে দিব। তখন ঘোড়াওয়ালা বলতেন, ঠিক আছে মারা গেলে আপনি কোথায় ফেলছিলেন, ওই জায়গাটা আমাকে দেখান, অন্তত আমি হাড্ডি হাড্ডি গুড্ডিগুলো দেখে মনকে সান্ত্বনা দেই যে আমার ঘোড়াটা মারা গেছে, সান্ত্বনা দেই। তো ওই লোক এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে একটা জানোয়ারের হাড্ডি গুড্ডি দেখাইছে, এই যে তোর ঘোড়া দিয়ে মারা গেছিল, এ তার কঙ্কাল এই। তো মালিক বলল, এর তো দেখা যায় শিং আছে, তা ঘোড়া হলো কিভাবে? আমার ঘোড়া যদি হইত, ঘোড়ার তো শিং থাকে না, এ শিং হলো করতে গিয়ে। বন্ধু এই রোগেই তো মারা গেছে, ঘোড়ার তো শিং হয় না, কিন্তু তোমার ঘোড়াটার কেন যেন শিং হয়ে গেছিল, মানে মারা গেছে। মানুষের অবস্থা কি হবে, কি যে নয় ছয় বুঝাবে মানুষ, কি দিয়ে বুঝ দেবে? আমানত রাখছেন আপনি, আমানতের টাকা পরিবর্তন করা যায় না, পুরান টাকা আমানত রাখছে, আপনি ওটা নতুন টাকা দিয়ে পাল্টায় রাখতে পারবেন না। আমার ভাইয়ের টাকাটা পুরান, আমি ওটা খরচ করে নতুন নোট রাখি, এটাও না জায়েজ। আমানত এইভাবে হেফাজত করতে হয়, এটাকে গনিমত মনে করবে। জাকাতকে ট্যাক্স মনে করবে। জাকাত কি ট্যাক্স? জাকাত তো খুশি খুশি দেওয়ার জিনিস, মালের ময়লা। আপনি মুরগি কিনলে ময়লা শুদ্ধ পাকাবেন না ময়লাটা ফেলে দিবেন? নাড়ি মুড়ি ফেলবেন না? দোকানদার কিন্তু ওটা সহ ওজন করছে, নাড়ি মুড়ি ছাড়া ওজন করে নাই, সে সব সহ ওজন করছে, কিন্তু আপনি খাওয়ার সময় ওটা বাদ দিয়ে দিবেন। ঠিক আল্লাহ আপনাকে সারা বছরে মাল দিছে, এর একটা নাড়ি মুড়ি আছে, এটা আপনার জন্য হারাম, গরিবের জন্য হালাল। আপনার জন্য হারাম, গরিবের জন্য হালাল। তো কোন লোক এই মুরগির নাড়ি মুড়ি ফেলার সময় কি সে ব্যথিত হয়, দুঃখিত হয় যে এগুলো ওজন দিয়ে কিনলাম, এখন আমাকে ফেলে দিতে হচ্ছে? দুঃখিত হয়, কিন্তু কেয়ামতের সময় আগে লোকেরা মালের নাড়ি মুড়ি মালের দেখাত দেওয়ার সময় দুঃখিত হবে, আল্লাহ কি বিধান দিল, আমি এত কষ্ট করে মাল কামাই করলাম, আবার এর 40 ভাগের 1 ভাগ জাকাত দাও। খুশি খুশি দিতে হবে, তখন মানুষরা দিবে না, আর দিলেও অন্তরের কষ্টের সাথে দিবে, কারণ তো দেয় নেই, কারণ তো দেয় নেই। কারণকে মূসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ তোমার উপরে দয়া করছে, তুমি আল্লাহর গরিব বান্দার উপরে দয়া করো। কারণ বলল, আল্লাহ কখন দয়া করলেন? এই যে মাল দৌলা দেখতেছেন, তা আমি টেকনিক করে জমা করছি, আমি টেকনিক করে মাল অর্জন করছি, আল্লাহ কখন দিলেন? সে স্বীকার করল না, এটা আল্লাহ দিছে, এটা কারণ স্বীকার করল না, এটা আমি টেকনিক করে করছি। আরে টেকনিক করছো, টেকনিক করতে মাথা লাগে নাই? মাথা তুমি বানাইছো না তোমার বাপ বানাইছে? হাত পাও লাগে নাই ব্যবসা করতে? হাত পাও কে বানাইছে? তোমাকে সুস্থ কে রাখছে? তোমাকে হায়াত কে দিয়ে রাখছে? সবই তো আল্লাহ দিছে, তুমি নিজের বলে কোনটা দাবি করতেছো? সব আল্লাহ দেওয়া। এখনো অনেক লোক আছে তারা কারুনের মতো এই বিশ্বাস করে যে আমি যে এত বড় ধনী হইলাম এটা আমার বুদ্ধি বিবেচনার কারণে আমি এত বড় ধনী হইতে পারছি, তা নাহলে কি আমি গুলশানে বাড়ি করতে পারতাম? আল্লাহ আমাকে ভালোবাসে, একক তো নামাজ পড়ে গুলশানে বাড়ি করতে পারছে, তাই সে মনে করতেছে গুলশানে যখন বাড়ি করতে পারছি 1 বিঘা জায়গার উপরে, নিশ্চয় আল্লাহ আমাকে ভালোবাসে, তা নাহলে গুলশানে আমি বাড়ি করতে পারতাম না। অথচ গুলশানে বাড়ি করা তা আল্লাহ সন্তুষ্টির কোন দলিল না, কোন দলিল না। প্রত্যেকে বেশি সম্পদ কারণে ছিল, আল্লাহ তো কোরআনে কারণের চাবির হিসাব দিছে, আলমারির চাবির হিসাব দিছে, সম্পদের হিসাব তো দেয় নাই। وَإِنَّ مَفَاتِيحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ তার চাবিগুলো বহন করতে 40 জন বা আরা কলে 70 জন লোকের একটা দল হিমশিম খেয়ে যেত, আলমারি বা সিন্ধুকের চাবিগুলো বহন করতে 40 জনে পারত না বা আরা কলে 70 জনে পারত না। এটা শুনলে এক শ্রেণীর লোকের মাথায় আসে যে চাবিগুলো 40 জনে উঠাইতে পারল না, তাহলে এই লোকগুলো মনে হাসপাতাল থেকে আসছে, এটা মাথার মধ্যে আসে। এই লোকগুলো কোথেকে আসছে? হাসপাতাল থেকে। এই জন্য আল্লাহ ওইখানে শর্ত লাগাইছে, উলিল কুয়া, এই লোকগুলো খুবই হাট্টা কাট্টা, খুবই শক্তিশালী, একটা হাসপাতাল থেকে আসে নাই, হাসপাতাল লোক না, এরা সুস্থ সবল লোক। তো মাল দৌলত বেশি হওয়া আল্লাহ সন্তুষ্টির আলামত না। আপনি ইমানের জন্য মেহনত করতে পারছেন, آمنت بالله وملائكته وكتبه ورسله সাতটা পয়েন্ট আছে এই সাতটা পয়েন্টে আপনি বিশ্বাস করতে পারছেন সেই বিশ্বাসকে মজবুত করার জন্য দাওয়াতের লাইনে মেহনত করতে পারছেন আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারতেছেন আপনি হালাল রিজিক খাইতে পারতেছেন আপনি বাপ মার সেবা করতেছেন বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেন নাই বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেন নাই যারা ছোটকালে ছেলে পেলেকে মাদ্রাসায় দেয় না কোরআন শিক্ষা করতে দেয় না নার্সারিতে পাঠায় ওরা বড় হয়ে ওই বুড়া বাপরে কোথায় পাঠায় তুমি আমাদের নার্সারিতে পাঠাইছিলে আমি তোমার কোথায় পাঠাইলাম জৈসে করনি ওইসে ভরনি না মানে তো করকে দেখ জান্নাত ভি হ্যায় দুজক ভি হ্যায় না মানে তো মনকে দেখ ও আগে ছেলের উপর জুলুম করছে ওই জুলুমের প্রতিশোধ হলো ছেলে তাকে কোথায় পাঠাই দিছে অথচ কোরআন হাদিস অনুযায়ী আমাদের নবীর সিরাত অনুযায়ী বাপ মায়ের যে বৃদ্ধ বয়সটা এই বয়সটা হল খেদমত করে জান্নাত অর্জন করার সনদ এই বয়সটা কি জান্নাতের সনদ ঠিক সেই টাইমে আপনি খেদমত না করে কোথায় পাঠিয়ে দিলেন এই জন্য কোন মুসলমানদের দেশে বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই বাপ মাকে সেখানে পাঠানো জায়েজ নেই তুমি জান্নাতে সনদ বাতিল করে দিয়ে বাপ মাকে এখানে পাঠাই দিচ্ছ তোমার বিবির কথায় এটা বিবির দরকার নেই বিবির দুনিয়াতে অনেক আছে বাপ মা তো অনেক হয় না বাপ মা তো অনেক হয় না বাপ মা তো একজনই একজনই কিন্তু বিবির কথায় তোমার বাপে কাশে তোমার বাপে দাস্ত হয় ঘরে রাখা যাবে না অথচ এই বিল্ডিং বাপের বানানো যে বিল্ডিং এ তুমি মোজ করতেছ তোর বাপের কষ্ট করে বানানো বিল্ডিং বুড়া হয়ে গেছে বলে তুই বের করে দিল তো ওই হাদিসে আরো আছে ওই জামানায় কিয়ামতের আলামত মানুষ বিবির কথা শুনবে মায়ের কথা গুরুত্ব দিবে না বিবির কথা মতো চলবে মায়ের কথার কোনো দাম দিবে না এটা একটা কেয়ামতের আলামত বন্ধু বান্ধবকে খুব শানদার আদর আপ্যায়ন করবে বাপ আসলে কিছুই নেই ওই যা ডাইল ডোল আছে বাস বাপ আসে না গ্রাম দশ থেকে নাতি নাতির জন্য চিড়া মুড়ি গুড় লয়ে আসছে তার জন্য কোনো বিরিয়ানিও নেই পোলাও নেই কিছুই নেই আর আমাদের একটা বন্ধু আছে সেও দশ আর এক দশ আসছে তো দেখা যাবে কি তারা দিবে কোনটা খাওয়াবে প্রেশান আর বাপের জন্য কিছুই নেই এই হল ব্রিটিশ সিলেবাস ব্রিটিশ যে বীজ বৃক্ষ লাগাই গেছে সেই গাছের ফল হল এই বাপের কোনো দাম নেই আমাদের মুরব্বী যাত্রাবাড়ির হুজুর শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান উনি এক ঘটনা শুনাইছেন এক লোক হজের থেকে আসছে তিনটা চাদর কিনে আনছে একটা 10,000 টাকা দামের একটা 8,000 টাকার দামের একটা 6,000 টাকা দামের তিনটা চাদর কিনে আনছে গিফট করার জন্য তো গিফট করার আগে ওদের হুজুরের কাছে আসছে একটু পরামর্শ নিতে তো বললো হুজুর আমি তার নিয়ত করছি আপনাকে শোনাই যে আপনি বললেন ঠিক আছে তা আমি ওইভাবে করবো আর ঠিক না থাকলে আপনি ঠিক করে দিয়েন তো যাত্রাবাড়ির হুজুর ওনার নাম মাওলানা মাহমুদুল হাসান দাওয়াতুল হকের বাংলাদেশের আমির উনি বলে আচ্ছা বলেন কোনটা কাকে দিবেন বলে সবচেয়ে দামি যেটা 10,000 টাকা এটা দিব হল আমার উকিল বাপকে কি জন্য? উনি আমার বিবি সবকে আমার হাতে তুলে দিচ্ছেন, এই জন্য এটা ওনাকে দিব। আর 8,000 টাকার দামেরটা এটা দিব আমার শ্বশুর আব্বাকে, উনি যেহেতু আমার বিবির জনক, উনি না হলে তো আমি বিবি পাইতাম না, ওনাকে 8,000 টাকা। আর এই 6,000 টাকাটা এটা আমার নিজের বাপের জন্য, মানে ওনার তো আর কোনো অবদান নেই, ওনার তো কোনো অবদান, আমার বাপ যেহেতু একদম বাদ দিলে চলে না, ওনাকে 6,000 টাকাটা দিব। উনি যা করতে চান তা যুক্তি দিয়ে বুঝাইলেন। তো যাত্রার আপনি তাই কইলেন একদম কোরআন হাদিসের উল্টা হয় নাই, আপনার যুক্তি ভুল। আপনি 10,000 টাকাটা দেন আপনার বাপকে, আর 8,000 টাকাটা দেন আপনার শ্বশুরকে, রইল উকিল বাপ। উকিল বাপ নামে কোন জন্তু আমাদের ইসলামে শরিয়াতে নেই। মেয়ের বাপ উকিল বাপ হবে, 30% কোন উকিল বাপ হবে না। 30%কে আমরা উকিল বাপ বানাই, 30%কে উকিল বাপ বানানো এটা ইসলামী শরিয়াতে নেই, এই নামে কোন জন্তু ইসলামে নেই, মানানো যাবে না। মেয়ের বাপ উকিল বাপ, সে প্রস্তাব দিবে যে 100 টাকা দেন মোহরে আমার মেয়েকে, তোমার কাছে বিয়ে দিলাম, সে বল। তো দেখেন হে ইংরেজি পড়ে কি শিখছে, উল্টাটা শিখছে। কারণ কোরআন হাদিসে বাপ মায়ের হক কি তা তো ওরা পড়ে নাই। কোরআন হাদিসে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক তোমার বাপ মায়ের, আল্লাহ আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক তোমার বাপ মায়ের, তার মধ্যে মায়ের হক বাপের থেকে 3 গুণ বেশি। হামালাতুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কেন 3 গুণ বেশি তা আল্লাহ বলে দিচ্ছে, তোমাকে 9টা মাস পেটের মধ্যে বহন করছে, এই বোঝা কেউ বয়ে দেয় নাই, এই বোঝা আর কেউ বয়ে দেয় নাই, স্বামী একদিনের জন্য এই বোঝাটা বহন করে নাই, তারপরে তোমাকে ভূমিষ্ঠ করছে, প্রসব করছে, এটা তো মৃত্যুর সাথে সাক্ষাৎ। কত লোক কত মহিলা এই সন্তান প্রসব করতে দেয় তাদের মৃত্যু হয়ে গেছে, এখন না সেজার করে ফেলে, তখন তো সেজারটাও ছিল না, এই মৃত্যুর ঝুঁকি নিয়ে সে প্রসব করছে। তারপরে 30টা মাস 2.5 বছর তোমাকে এত কষ্ট করে লালন পালন করছে, তুমি মিনিটে মিনিটে পেশাব করছো, আর সে তোমার কাপড় চোপড় পাল্টাইতে রয়েছে পায়খানা, কত কষ্ট দিছে, তোমার পেশাবের উপরে তোমার মা শুয়ে রয়েছে আর তোমাকে শুকনো জায়গায় রাখছে, তুমি জানো তোমাকে কিভাবে পালন করছে? মায়ের আদর যত্ন না পাইলে আমরা কেউ বেঁচে থাকতাম না। কুকুর এত বাচ্চা দেয় কিন্তু দুনিয়াতে ওই পরিমাণ কুকুর কই, গরুতে বাচ্চা দেয় 1টা, কুকুর দেয় 5-7টা, দুনিয়াতে গরুর থেকে কুকুর বেশি থাকতে হবে, কিন্তু নেই, কুকুর বেশি নেই গরু বেশি আছে। কেন? গরুর বাচ্চার দেখাশোনার লোক আছে, কুকুরের বাচ্চার দেখাশোনা করার লোক নেই, কোনটা কোথায় মরে থাকতেছে কেউ খবর নিচ্ছে না, এনে কুকুর কম মানুষ বেশি, এই গরু বেশি। তো ওই বাপ মার হক আল্লাহ রসুলের পরে বেশি, এবং তাদের দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হাজার সব হয়। দুইবার তাকাইতে পারি দুটা কবুল হাজার সব, একদিনে তিনবার তাকাইতে পারি তিনটা কবুল হাজার সব। আর যদি রাগের সাথে তাকায় চোখ গরম করে, তো ইমানের জন্য ঝুঁকিপূর্ণ। ইমানের জন্য বাপ মার সাথে যে দুর্ব্যবহার করে, সে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারবে কি না সন্দেহ। নবীজি অনেক কথাই বলছেন, তাহলে সবচেয়ে সটখট যেটা বলছেন, অলেদাকা জান্নাতুকা আও নারুকা, এর তো সটখট আর নেই। অলেদাকা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপ মা হয় তোমার বেহেশত না হয় তোমার দৌলত। আর শট কি করবে, তোমার বাপ মা হয় তোমার জন্য বেহেশত না হয় দৌলত। অনেক মানুষ বাপ মার হায়াতে তাদের খেদমত করে নাই, তাদের হুকুম পালন করে নাই, তাদের প্রয়োজন পুরা করে নাই, চলে গেছে বাপ মা চলে গেছে, এখন কোন আলেমের বয়ান শুনে আফসোস করে, হায়রে আমি তো বাপ মা থাকতে এই অবস্থা শুনি নাই, যে আল্লাহ রসুলের পরেই বাপ মা এই অবস্থা তো আমি শুনি নাই, আমি তো বাপ মার সাথে কত দুর্ব্যবহার করছি, কত দুর্ব্যবহার করছি, এখন তার মাথায় চিন্তা ঢুকছে কি করা যায়। আল্লাহ তাআলা এত বড় রহমান এত বড় রহিম, এই সন্তানকেও আল্লাহ তাআলা মাহরুম করে নাই, যে বাপ মাকে কষ্ট দিছে, বাপ মার খেদমত করে নাই, রাগারাগি করছে, বকা দিছে, তাকেও মাহরুম করে নাই। হায়াত থাকলে যে কোনো ভুল শুধরানো পথ আছে, হায়াত চলে গেলে আর কোনো পথ নেই। ওই সন্তানকে কোরআন হাদিস বলবে, তুমি হাত তুললেই আল্লাহর কাছে মাপ চাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলো। আর যত নফল ইবাদত করো, কোরআন তেলাওয়াত, দান খয়রাত, নফল রোজা, শবে বরাতের রোজা, যত নফল ইবাদত আছে এগুলো বাপ মার জন্য নিয়ত করো, বাপ মার জন্য, তাদের জন্য ইস্তেগফার করো, আর নফল ইবাদত তাদের জন্য করো, এতে তোমার সব কমবে না, আর ওই বরাবর সব কবরে তোমার বাপ মা পাইতে থাকবে। এই সব যখন তারা পাবে, তখন তোমার উপর যে আপত্তি ছিল ওই আপত্তি তারা তুলে নেবে, তুমি হাসরের ময়দানে নেক সন্তানদের কাতারে উঠবা, নেক সন্তানদের কাতারে উঠবা। এত কিছুর পরও বাপ মা যদি কোরআন হাদিসের বাইরে কোনো আদেশ করে, সেটা মানা যায় নেই। এত হক, বেঁচে থাকলে সবটা হক, মরে গেলে তো কম্পিউটার করে সবাইকে দেওয়া হয়েছে, আপনাদের দেওয়া হয়েছে? বাপ মা বেঁচে থাকলে সাতটা হক পাও না, মারা গেলে আর সাতটা হক, আপনি যতদিন বেঁচে থাকবেন বাপ মা মরে গেছে সাতটা হক আপনার কান্দে আছে। আমি দিস করছিলাম এর কাগজ, এটা এক পৃষ্ঠায় লিফলেট আছে আমার, এটা ফটো করে আপনাদের সবাইকে দেওয়া হয়েছে কিনা? তো দাও, এখন দাও, দাদা পায় নাই তাদেরকে দাও, আপনার চাই নেবেন, এটা লেমিনেটিং করে ঘরে লটকায় রাখবেন, আমরা নিজেরা বাপ মার ব্যাপারে এই চোদ্দটা হক আদায় করবো, সাতটা হায়াতে সাতটা মৃত্যুর পরে, তাহলে আমাদের ছেলে পেলে আমাদের হক আদায় করবে, আমাদের ছেলে পেলে আমাদের হক আদায় করবে। তা না হলে ওই ব্রিটিশ সিলেবাসে এগুলো কথা নেই, বাপ মার এই সমস্ত হক, বাপ মা এত বড় নেয়ামত এগুলো নেই। সেখানে তো একটা ছেলের বয়স 18 বছর হইলে স্বাধীন, বাপ মার সাথে কোনো কানেকশন নেই, বুড়া বুড়ি একা মরতেছে। আমাদের মুসলমান দেশে কোন লোক একা মরে না, তার আত্মীয় স্বজন তো আসে, মহল্লাবাসীও চলে আসে, গ্রামবাসী চলে আসে, মৃত্যুর সময় সবাই তার পাশে। আর কাফেরদের দেশে অন্য কেউ তো দূরের কথা, তার ছেলে মেয়েরাও কাছে নেই। খবর হয় কেমনে, ওই যে সরকারের পক্ষ থেকে যারা পাউরুটি আর দুধ দিয়ে দেয়, ওরা দেখে যে কালকিটা তো রয়ে গেছে। কালকে যে পাউরুটি আর দুধ দিয়ে গেছিলাম, এ তো রয়ে গেছে, তাহলে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে। তো দরজা ভাঙে, ভেঙে দেয়, ওই বুড়া পড়ে আছে, মরে গেছে, ধরল কি দিয়ে, পাউরুটি দিয়ে। এই লোক কাফেরদের, কাফেরদের আমরা মনে করি তারা খুব আরামে আছে, খুব আরামে আছে, আরামের নমুনা দেখ। আমরা সম্পত্তি উইল করি মসজিদের নামে, মাদ্রাসার নামে, তারা উইল করে তাদের কুকুরের নামে, তাদের বেড়ালের নামে। হ্যাঁ, কুকুর বেড়ালের নামে উইল করা যায় গেছে নাকি, কি করতেছে? শরিয়াত যদি না পায় তো সেই মানুষটা এমন অন্ধকারে হাবুডুবু খায়, বিড়ালের নামে সব সম্পত্তি দিয়ে গেছে। তো কেয়ামতের আলামত এই, লোকেরা মায়ের কথা শুনবে না, গুরুত্ব দিবে না, বিবিটা গুরুত্ব দিবে, আর বাপের কোনো সেবা করবে না, বন্ধু বান্ধব আসলে বিরাট যত্ন, বিরাট যত্ন। এবং মসজিদের মধ্যে সরগোল শুরু হয়ে যাবে, দুই গুরু হয়ে ও এক পার্টি এ এক পার্টি তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আমি তো একদিন এখানে দেখছিলাম যে চিল্লাচিল্লি করছে খতিব সাহেবের উপরে মসজিদের মধ্যে, কেয়ামতের আলামত এটা, মসজিদের মধ্যে সরগোল করা কেয়ামতের আলামত। তারপরে সেখানে আছে সাদ আল কবিলতা ফাসিকুহুম, ফাসেকরা গোত্রের সর্দার হবে, অকানা জাইম আল কম আরজুলুহুম, আর সবচেয়ে ধর্মের দিক দিয়ে নিকৃষ্ট সে দেশের নেতৃত্ব দিবে, ধর্মের দিক দিয়ে নিকৃষ্ট, ইমান আছে কিনাও সন্দেহ, এই টাইপের লোকেরা দেশের নেতৃত্ব দিবে। এবং বিভিন্ন নামে মদ পান করা হবে, বিভিন্ন নামে মদ পান করা হবে, শরীবাতুল খুমুর, জহারাতুল কায়নাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র ব্যাপক হারে প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র, এখন তো বাদ্যযন্ত্র স্কুলে সাবজেক্ট করা হয়েছে, সব ছেলেপিলে কান্দে দেখবেন বাদ্যযন্ত্র আছে, আছে কিনা, দক্ষিণ আমাদের আলোয়ার মধ্যে আছে। নবীজি বলছেন আমাকে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছে, আর সেটাকে আমাদের বাচ্চাদের স্কুলে সাবজেক্ট বানানো হয়েছে, তাদের কান্দে ওটা ঝুলানো, বাদ্যযন্ত্র বাজানো শিখতে হবে, গান শিখতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক, কিয়ামতের আলামত। এবং ওর মধ্যে আছে যে আগের লোকদের দোষ চর্চা করা হবে, সাহাবায়ে কেরামের নবীদের ভুল ধরা হবে, সাহাবায়ে কেরামের এবং নবীদের ভুল ধরা হবে। ইসলামের নামে একটা দল করতেছে না এই কাজ, ইসলামের নামে, নাম কিন্তু ইসলাম, তারা বলতেছে সকল নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গোনায় কবিরা করাইছেন, অমুক সাহাবি স্বজন প্রীতি করছে, অমুক সাহাবি রাজতন্ত্র কায়েম করছে, বিভিন্ন সাহাবির দোষকতা করছে। ওটাই বলতেছিলাম, ইহুদিরা এবং শিয়া কাফেররা ইসলামের বড় বড় ইতিহাস লিখছে, বসুন্ধরায় এই ইহুদি শিয়াদের লেখা একটা ইতিহাস আছে, ইসলামের ইতিহাস, তা মনে হয় 150 খণ্ডে এই বইটা, 150 খণ্ডে কোন মুসলমান লেখেন, কোন ইহুদি অথবা কোন শিয়া ওরা লিখছে। এইগুলোর অনুবাদ করে আমাদের দেশে ইসলামিক স্টাডিতে পড়ানো হয়, ইসলামিক স্টাডিতে ওইগুলো পড়ানো হয়, ইসলামের যে ইতিহাসগুলো কাফেররা লিখছে ওইগুলো পড়ানো হয়, হুজুরদের লেখাটা পড়ানো হয় না। এদের ওদের প্রত্যেকের মাথায় আছে উসমান গনি স্বজন প্রীতি করছে, হয়তো মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করছে, যদি স্বজন প্রীতি করে থাকে তাহলে নবীজি ওনার সম্পর্কে বললেন কেন, উসমান আমার আরো মেয়ে থাকলে তোমার কাছে বিয়ে দিতাম, দুই দুটা মেয়ে বিয়ে দিছে, দুজনের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তার আখলাকে নবীজি এতটা খুশি ছিলেন, এতটা খুশি ছিলেন, নবীজি বলছেন আমার আরো মেয়ে থাকলে তোমার কাছে বিয়ে দিতাম। আর সেই লোক সম্পর্কে বলা হইতেছে উনি স্বজন প্রীতি করে গেছেন, মিথ্যা ইতিহাস, শিয়াদের লেখা ইতিহাস। আমার এই ব্যাপারে একটা বাংলা বই আছে, ইসলামের খেলাফত ধ্বংসের ইতিহাস, এই বইটা আমি দেখাইছি। তো উনি কোন নতুন গভর্নর নিয়োগ দেন নাই, ওনার আমলে যত গভর্নর ছিল এরা আগের থেকেই ছিল, ওমর ফারুকের নিয়োগ দেওয়া, ওনার আমলে যত গভর্নর ছিল কোন আমলে নিয়োগ দেওয়া, তো উনি স্বজন প্রীতি কোন জায়গা দিয়ে করলেন, ওমর ফারুকের লোক দিয়ে উনি দেশ চালাইছেন। ইসলামী দেশ অনেকটা হয় না, ইসলামী দেশ এখন তো মুসলমানদের হাতে শোনা যায় 150 দেশ আছে, আসলে এটা হবে না। কোরআন হাদিসের কথা হল যত এলাকা বাড়বে একটা প্রদেশ বাড়বে, কিন্তু দেশ একটা থাকবে। মুসলমানদের যত দেশ বাড়বে, এলাকা বাড়বে, প্রদেশ বাড়বে, কিন্তু দেশ বাড়বে না, দেশ একটা, কেন্দ্রীয় সরকার একটা। ইসলামের ফর্মুলা, এই ফর্মুলা নিয়ে আমেরিকা সারা দুনিয়াতে দাদাগিরি করতেছে, ডাকাতি করতেছে, তার সোলজার আর সুরা সারা দুনিয়ার মানুষের চান্দা, এই দিয়ে সারা দুনিয়ার থেকে ডাকাতি করে করে মোড়লগিরি করতেছে। তার তো নেই কিছু, সব অন্য মানুষের টাকা, মুসলমানদের টাকা, ইউরোপিয়ানদের টাকা, এইগুলো চাঁদাবাজি করে সে মোড়লগিরি করতেছে। ইনশাল্লাহ শেষ হবে, মোড়লগিরি শেষ হবে। আল্লাহ কোরআন বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি ক্ষমতা একজনের কাছে রাখব না, ক্ষমতার চাক্কা আমি ঘোরাইতে থাকব, ঘোরাইতে থাকব, আমেরিকার মোড়লগিরি থাকবে না, ভারতের মোড়লগিরির মোড়লগিরি থাকবে না, এগুলো টুকরা টুকরা হয়ে যাবে, এই আয়াত দ্বারা বোঝা যায়। তা আমি বেশ কয়েকটা আলামত বললাম, আরো অনেক আলামত আছে কেয়ামতের আলামত। যেমন মিথ্যা একটা পেশা হবে, মিথ্যা কথা বলতে পারে, এটা কি পেশা, এবং মহিলারা তারা পুরুষদের সাথে কাজের ময়দানে চলে আসবে, মহিলারা পুরুষদের সাথে কাজের ময়দানে চলে আসবে, আসে নাই আর আটটা জহিবেন নবী দিয়ে একটা কেয়ামতের আলামত বলছেন, পুলিশ নামে একটা জিনিস দায়ের হবে, আরবিতে বলে সুরতা, কি বলে সুরতা, পুলিশ দায়ের। তো নবীর যুগে কোন পুলিশ ছিল না, তো অনেক পরে এসে হয়েছে না, তা ওটা কেয়ামতের আলামত, পুলিশ দায়ের হওয়াটা কি, আগের লোকের এতটা দায়িত্বশীল ছিল, কোন পুলিশ দরকার ছিল না, একান্ত কারোর মধ্যে বিবাদ হলে কাজের কাজ দায়িত্ব কাজী সাহেব মেটাই দিত, কোন উকিল টুকিল লাগত না, উকিল টুকিল নেই, যারটা সে বলবে, যারটা সে বলবে, এই যথেষ্ট, পুলিশ নেই, পুলিশ হওয়াটা কেয়ামতের আলামত। আমি কয়েকটা আলামত বললাম। তো এই কিয়ামতের আলামত যখন জাহির হবে, হাদিস দ্বারা বোঝা যায় মানুষ সমানে ইমান হারা হইতে থাকবে, চতুর্দিক দিয়ে ইমান এবার আঘাত আসবে, আর মানুষ বেঈমান হইতে থাকবে, মানুষ বেঈমান হইতে থাকবে। এবার দাজ্জাল যখন আসবে তখন তার রক্ষা নেই, তখন তো গণহারে বেঈমান হইতে থাকবে, গণহারে বেঈমান হবে। তো আমরা তো সে ফেতনার জামানা আছি, আমাদের ইমান রক্ষা করার উপায় কি, আমাদের ইমান রক্ষা করার উপায় কি? এর জন্য আমি একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি। তো আমাদের ইমান কিভাবে রক্ষা করবে, ইমানটা নিয়ে কবরে কিভাবে যেতে পারব? শুধু ইমান নিয়ে যদি কেউ যেতে পারে, কোনো আমল নেই, সব এসে যাবে। শুধু ইমান নিয়ে যদি কেউ কবরে যায়, কোনো আমল নেই। আমি একটু হাদিস শুনেছি, ওদেরকে আল্লাহ নিজে বের করবেন। কিন্তু যত আমল থাকুক, ইমান যদি না টেকে তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। এবং ইমানের পরীক্ষাটা কিভাবে হবে এটা আল্লাহ একটা আয়াতে বলে দিয়েছেন, একটা আয়াতে বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ হিতাদাউ, এই আয়াতে বলে দিয়েছেন। আমি তোমাদের ইমানকে আমার নবী 23 বছর মেহনত করে যে একটা দল তৈরি করলেন সাহাবায়ে কেরাম, তাদের ইমানের সাথে মেলাবো, তোমাদের ইমানকে সাহাবীদের ইমানের সাথে মেলাবো। তারা হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি, তাদের ইমানের সাথে মেলাইব, যদি মেলে তুমি জান্নাতে চলে যাইবা, না মেলে দোজখে যাইবা। আজকে সাহাবিদের ভুল ধরা হয়েছে, সাহাবিদের ভুল ধরা হয়েছে। অথচ কোরআনে 11 পারা সূরা তওবা আল্লাহ বলতেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিরিযওয়ান الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار এই আয়াতে বলা হয়েছে আমার নবী যাদেরকে তৈরি করে আসছে আনসার আর মুহাজির, এদেরকে যারা ফলো করবে কিয়ামত পর্যন্ত, আমি মাওলা তাদের উপর রাজি হয়ে গেছি, তাদের প্রত্যেকের জন্য জান্নাত তৈরি করেছি। তাহলে তারা সত্যের মাপকাঠি না? ইসলামের নামে আমাদের দেশে কিছু লোক বলতেছে সাহাবারা সত্যের মাপকাঠি না, কিছু লোক বলতেছে। এই আয়াত কি বলে? সত্যের মাপকাঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই, সাথে কি লাগাইছে? তার সাহাবায়ে কেরাম, তো মাপকাঠি না হলে তাদেরকে লাগাইছে কেন? ওই সাথে রসুলের সাথে সাহাবা লাগাইছে কেন? সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যারা পুরস্কার প্রাপ্ত তাদের রাস্তায় চালাও। তারা কারা? তারা নবী আর সাহাবি। তো তাদের সত্যের মাপকাঠি না হয়, আনামতা আলাইহিমের মধ্যে তাদেরকে সামিল করা হয়েছে কেন? এই জন্য তাদের সমালোচনা করা, তাদের দুই একজনের দ্বারা সামান্য ভুল ত্রুটি হয়েছে, কিন্তু তারা নেকির সমুদ্র ছিল, আল্লাহ মাফ করে দিছে, মাফ করে অ্যাডভান্স তাদের জান্নাতি হওয়ার ঘোষণা করে দিচ্ছেন। যারা বদরে ছিল তাদেরকে আল্লাহ ক্লিয়ার বলছেন, আজকে তো তোরা যা মনে চায় করো, আমি তোমাদের জন্য জান্নাত লিখে দিছি, যা মনে চায় তাই করো। এটা শুনলে তো আমরা উল্টা দিন দিতাম, তারা আরো ভয় পেয়ে গেছে, আল্লাহ আমাদেরকে এইরকম ওপেন ভিসা দিল, যা মনে চায় করো, তোমাদের জন্য জান্নাত, তারা আরো বেশি ইবাদত করছে। এই জন্য তাদের দোষ চর্চা করা যাবে না, তারা সমুদ্রের মতো, সমুদ্রের মধ্যে যদি পেশাব পড়ে তো সমুদ্র নাপাক হয় না, পেশাব অস্তিত্ব হারাই ফেলে। তারা নেকের এত বড় সমুদ্র, তাদের কারোর দ্বারা মামুলি কোনো ভুল হয়ে থাকলে ওই ভুলটা তার অস্তিত্ব হারাই ফেলছে, ওনারা জান্নাতি। ওনাদের ইজ্জত আমাদের বাপদাদার ইজ্জত থেকে, আমাদের বাপদাদার ইজ্জত থেকে লাখো গুণ বেশি, লাখো গুণ বেশি। কখনো নবীদের ভুল ধরা যাবে না, সাহাবিদের ভুল ধরা যাবে না। আজকে কেন মাওলানা সাদ সাহেবকে দুনিয়ার লোক মানতেছে না? মাওলানা সাদ সাহেবকে মানতেছে না কেন? তিনি তবলিগের স্বঘোষিত আমির, উনি নবীদের ভুল ধরছেন, সাহাবিদের ভুল ধরছেন, যেগুলো ইমান বিধ্বংসী কাজ। এই জন্য দুনিয়ার কোন আলেম মানতে পারতেছে না, কারণ ব্যক্তি বড় না, ব্যক্তি বড় না, ইসলাম বড়, কোরআন বড়। ব্যক্তি যত বড় হোক তার কোন ভরসা নেই। অনেক বড় বড় বুজুর্গরা বেইমান হয়ে গেছে, অনেক বড় বড় বুজুর্গরা বেইমান হয়ে গেছে। কোরআন শরীফের কিসসা আছে, বালাম বাউরের কিসসা আছে, বহুত বড় বুজুর্গ হাত যা নিয়ে হাত তুলছে কবুল হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। তো এজন্য আমাদের ঈমান হেফাজত করার জন্য আমি একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুনু মাসাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ভয়কে সামনে রাখো, যা কিছু করবা আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতা এটা সামনে রেখে করবা। যা করো, বিবির সাথে করো, ছেলের সাথে করো, দোকানের কর্মচারীর সাথে করো, রিক্সাওয়ালার সাথে করো, যার সাথে যে আচরণ করো, আল্লাহর জবাবদিহিতাকে সামনে রাখো। আর কি করো? অকুনু মাসাদিকিন। আমার খাস বান্দা যারা নেককার আল্লাহওয়ালা, তোমাদের সামনেই তারা আছে, দেখতেছ তারা কোনো গুনায় জড়িত না, তারা কোনো লোভ লালসার শিকার না, দেখতেছ এই টাইপের লোকের সাথে উঠা বসা কর, মহাব্বত রাখো। ইমানের হেফাজতের জন্য কাজ হল যে এই ধরনের হক্কানি আল্লাহওয়ালা লোকদের সাথে সম্পর্ক রাখা। একটা জাহাজ, একটা নৌকা স্রোতের মধ্যে একা থাকতে পারে না, তাকে আটকাইতে হয়, নোঙ্গর দিয়ে কি করতে হয়, নোঙ্গর দিয়ে আটকাইতে হয়, আর না স্রোতে ওই জাহাজ থাকবে না, লঞ্চ থাকবে না, নৌকা থাকবে না। এখন তো বেইমানির স্রোত চলতেছে, বেইমানি ফেতনা, এই ফেতনা স্রোত চলতেছে। যদি আপনি নোংর না লাগান, কোন আল্লাহওয়ালার সাথে উঠা বসা না করেন, তার সাথে জুড়ে না থাকেন, তো স্রোতে তো আপনি ভেসে যাবেন, স্রোতে ভেসে যাবেন। এই জন্য এক নম্বর কথা হল আল্লাহওয়ালাদের সাথে পরিচয় মহাব্বত, পরিচয় মহাব্বত, উঠা বসা, বিভিন্ন কথা জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করে করে চলা, এই একটা কাজ। দ্বিতীয় কাজ কি? নবীজি বলেছেন অন্তিম মুহূর্তে দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বলেছেন, তোমরা কেয়ামতের আগে অনেক গ্রুপ দেখবা, অনেক দল উপদল দেখবা, কত দলে বিভক্ত হবে মানুষ দেখবা। এগুলো ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহ, মুসলিম শরীফ আসছে, সবগুলো থেকে আলাদা হয়ে যাও, যত দল উপদল দেখতেছ সবগুলো থেকে আলাদা হয়ে যাও। যে কি করো? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতের কথা কারা বলে? খালি উযু নামাজ না, আমাদের 24 ঘন্টায় যত কাজ আছে, ইসলাম তো পর্ব পালনের নাম না, চব্বিশ ঘন্টার প্রত্যেকটা কাজ, চব্বিশ ঘন্টার প্রত্যেকটা কাজ নবীর সুন্নত অনুযায়ী করা, এটা হলো ইসলাম। হিন্দুদের মতো হ না, বারো মাসে তেরো পূজা করলো, এই বারো মাসে তেরো পূজা করে, কিসের পূজা করে? নিজেরা বানায় দেখে, মিষ্টি মিষ্টি খায় পানির মধ্যে চুবায়। কি খোদা বানাইলা তুমি আমার পানির মধ্যে চুবাই দিলে? কি তামাশা! তো হাদিসে বলা হয়েছে আল্লাহ আল্লাহর সাথে জুড়ে থাকো আর সুন্নত অনুযায়ী চলো, এই দুটা জিনিস আসলে একই কথা। যেই আল্লাহ আল্লাহর সাথে জোড়ে, আল্লাহ আল্লাহ তাকে সুন্নতের কথাই বলবে, আবার যেই সুন্নত অনুযায়ী চলে সে কোনো না কোনো আল্লাহ আল্লাহর সাথে জুড়ে থাকে। কথা দুটা কিন্তু আসলে জিনিস একটা। আল্লাহ আল্লাহর সাথে জুড়ে থাকলে আপনার জিন্দেগিতে সুন্নত আসতে থাকবে, আবার সুন্নত আপনাকে টানিয়ে নিয়ে যাবে আল্লাহ আল্লাহর দরবারে, আল্লাহ আল্লাহর সোহবতে, তার সান্নিধ্যে আপনাকে নিয়ে যাবে। তাহলে এই ফেতনার জামানায় আমাদের ইমান রক্ষা করার একটাই হাতিয়ার, নঙ্গল লাগাই দেবে গাছটাতে, নঙ্গল আল্লাহ আল্লাহর সাথে, তাহলে কোন তুফানে কোন স্রোতে আপনাকে ভাসায় নিতে পারবে না, আপনি ইমানকে ধরে রাখতে পারবেন এবং আপনি আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার এবং সুন্নত অনুযায়ী প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করেন। আমার লেখা কিতাব সুন্না একটা বই আছে, অথবা নবীজির সুন্নত, কিতাব সুন্না অথবা নবীজির সুন্নত, এর কোন একটা বই আপনার কাছে রাখেন, আপনার বিবির কাছে রাখেন, তো দেখো আমার ফ্যামিলিতে যা হবে এই বই অনুযায়ী হবে। ওখানে প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা কাজের সুন্নত লেখা আছে এবং সাথে সাথে রেফারেন্স দেওয়া আছে যে সুন্নতটা হাদিসের কোন কিতাব থেকে নেওয়া হয়েছে। তো এটা কঠিন কিছু বললাম আমি না, সহজ। আল্লাহ আল্লাহর সাথে জুড়ে থাকা আর যা করব ওটা সুন্নত তরিকা কি, বাজারে যাব সুন্নত তরিকা কি, টয়লেটে যাব সুন্নত তরিকা কি, সবটা সুন্নত তরিকা আছে। মসজিদে ঢুকব মসজিদে বের হব সুন্নত তরিকা কি, এগুলো জানতে থাকি যাতে তাল এবেলে বা অবস্থায় দুনিয়াতে যেতে পারি। এই কাজগুলো আমরা করতে রাজি হচ্ছি না, আল্লাহ আল্লাহর সাথে জুড়ে থাকা আর প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب العالمين يا أرحم الراحمين আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও এ আল্লাহ। তুমি নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবাই রাখছ আর আমরা শয়তানের গোলামি করতেছি, বড় নাশুকরি করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তোমার হুকুম মতো তোমার নবীর তরিকা মতো চলার তৌফিক দান করো। আমাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়ের মুরব্বিয়ানে কেরাম সবাইকে মাফ করে দাও, বিশেষ করে আল্লাহ যারা কবরে চলে গেছেন, যাদের আর তওবা করার সুযোগ নেই, তোমার দরবারে হাত তোলার আর সুযোগ নেই, আল্লাহ তাদের হাত কাফনের মধ্যে ঢুকে গেছে, এই হাত আর বের করতে পারবে না। আল্লাহ তাদের জন্য আমরা সুপারিশ করতেছি, আল্লাহ তাদেরকে মাফ করে, আল্লাহ তাদেরকে তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হায়াতে আছি আমাদেরকে ইমানি জিন্দেগি দান করো, সুন্নতি জিন্দেগি দান করো, হক্কানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ কশিন কেন আমরা মুখে কথা না আনি, ওলামা দরকার নেই, এই শেরেকি কথা ইমান বিধ্বংসী কথা আমাদের কোন ভাই মুখে না আনে, ওলামা দরকার নেই, এই শেরেকি কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সকলের নেক মকসুদকে পূরণ করে দাও, সকলের নেক মকসুদকে পূরণ করে দাও, বরকতওয়ালা মাল আমাদেরকে নসিব করো, আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, গুনাহের প্রতি আমাদের দিলের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দাও, আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি বালা মুসিবত অভাব অনটন আরো কত রকম পেরেশানি আছে, ছেলেপেলের অবাধ্যতা সব পেরেশানিকে দূর করে দাও। এ আল্লাহ, এই মসজিদকে তুমি এই এলাকার জন্য কেন্দ্রীয় মসজিদ বানিয়ে দিয়েছ, মার্কাজি মসজিদ বানিয়ে দিয়েছ, আল্লাহ এটাকে সুন্নতের মার্কাজ হিসেবে কবুল করে নাও, আল্লাহ সুন্নতের মার্কাজ হিসেবে কবুল করে নাও, এখান থেকে পুরা ঢাকার মধ্যে পুরা বাংলাদেশের মধ্যে সুন্নত ছড়াইতে পারে, আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দাও। এ আল্লাহ, আমি জানতে পারলাম এর চতুর্থ যারা ছাদ ঢালাই হয়ে গেছে সেখানে 5 লাখ টাকা ঋণ রয়ে গেছে, আল্লাহ এই ঋণটাকে আল্লাহ তুমি খাজানায় গায়েব থেকে পুরা করে দাও, আল্লাহ তোমার গায়েবী খাজানায় কোনো অভাব নেই, আল্লাহ তুমি দয়া করে এই ঋণটাকে পুরা করে দাও, আল্লাহ তোমার নেক বান্দাদেরকে হালাল মাল নিয়ে আল্লাহ এই মসজিদের খেদমতে আগে আসার তৌফিক দান করো। তোমার হাবিব বলে গেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করল সে জান্নাতের মধ্যে নিজের বাড়ি তৈরি করল, আল্লাহ এই ঋণ পরিশোধ করা মানে জান্নাতের মধ্যে বাড়ি বানানো, এই মসজিদ তৈরিতে অংশগ্রহণ করা, আল্লাহ এই ঋণটাকে দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আল্লাহ তোমার বান্দাদেরকে হালাল মাল নিয়ে আল্লাহ এই ঋণটাকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এ আল্লাহ, আমাদের ছেলেপেলেকে দিনদার পরেজগার বানায় দাও, আমাদের মেয়েদেরকে পদ্মানিসীন বানায় দাও, এ আল্লাহ আমাদের কি জরুরত আমরা জানি না, আল্লাহ তুমি জানো, আমাদের সমস্ত জরুরতকে তুমি পুরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, দাওয়াত ও তালিমের দেশ বানায় দাও, দাওয়াত ও তাবলিগের দেশ বানায় দাও, এই বাংলাদেশটাকে ওলামাদের নেতৃত্বে হাজার হাজার জামাত বাংলাদেশের আনাসে কানাসে যাইতে পারে, আল্লাহ তুমি এই তৌফিক দান করো। আল্লাহ, সামনে যে ইজতেমা আসতেছে 10, 11, 12 জানুয়ারি, এই ইজতেমাকে ভরপুর কামিয়াব করে দাও, এই ইজতেমা থেকে অসংখ্য ভাইকে তোমার রাস্তায় বের হয়ে ইসলাম কায়েম করার সুযোগ করে দাও, পাক্কা ইমান হাসিল করার সুযোগ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে এই ইজতেমায় শরিক হওয়ার তৌফিক দান করো, ওলামাদের নেতৃত্বে, ওলামা ছাড়া দিন হইতে পারে না, দিনের কোন কাজ ওলামা ছাড়া হইতে পারে না, আল্লাহ এই বুঝ আমাদেরকে দান করো, তাদের পরামর্শে আল্লাহ আমাদেরকে দিনের কাজ করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, এই দুনিয়া তো হোটেল, কেউ আসবে কেউ যাবে, কেউ আসতেছে কেউ চলে যেতেছে, আমাদেরও যাইতে হবে, কেউ থাকতে পারে নাই, নবী রসুলগণও থাকতে পারে নাই, আল্লাহ আমাদের দরখাস্ত, আমাদের যার যখন ডাক পড়বে আমরা যেন ইমানের সাথে কালেমার সাথে আল্লাহ তোমার দরবারে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, আমাদের আওলাদ বিবি বাচ্চা সবাইকে তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।